বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা আলে ইমরানের 144 ও 145 নম্বর আয়াতের তিলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন কদ খালাত মিন ক্বাবলিহি রুসুল আফা ইন মাতা আও কুতিলা ইনকালাবতুম আলা আকাবিকুম ওয়ামান ইয়ানকালিব আলা আকিবাইহি ফালান ইয়াদুররাল্লাহা শাইআন ওয়া সায়াজজি
বিসমিল্লাহির রহমানির রহিম। মুহাম্মদ একান্তই আল্লাহর প্রেরিত রাসূল ছাড়া আর কিছু নয়। তাঁর আগেও বহু রাসূল অতিবাহিত হয়ে গেছেন, সুতরাং তিনি যদি মারা যান কিংবা নিহত হন, তাহলে কি তোমরা ইসলাম ত্যাগ করে সেই জাহিলি আর কুফুরির যুগে ফিরে যাবে? মনে রেখো, যে পেছনের দিকে ফিরে যাবে সে আল্লাহর কোনো ক্ষতি করবে না। তবে যারা আল্লাহর কৃতজ্ঞ বান্দা হয়ে থাকবে তাদেরকে তিনি পুরস্কৃত করবেন। কোনো প্রাণী আল্লাহর অনুমতি ছাড়া মরতে পারে না, মৃত্যুর সময় তো নির্ধারিত আছে। যে ব্যক্তি দুনিয়াবি পুরস্কার লাভের আশায় কাজ করবে আমি তাকে দুনিয়া থেকেই দেব, আর যে ব্যক্তি পরকালীন পুরস্কার লাভের আশায় কাজ করবে সে পরকালের পুরস্কার পাবে এবং শকরকারীদেরকে আমি অবশ্যই প্রতিদান দেব। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ মঙ্গলবার 17 আগস্ট, 2 ভাদ্র এবং ফার্সি 26 মরদত। রেডিও তেহরানের নৈশ অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি বাবুল আখতার। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্ট ওয়েভ 41 মিটার ব্যান্ডে 7305 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstoday.com/bn। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠান বাংলাদেশ সময় রাত 8:30 সান্ধ্য অধিবেশন এবং রাত 10:30 নৈশ অধিবেশন সরাসরি শুনতে পাবেন। এছাড়া আমাদের আর্কাইভে এক মাসের সান্ধ্য ও নৈশ অধিবেশন অনুষ্ঠান আপলোড করা থাকে, ফলে যে কোনো সময় বিশ্বের যে কোনো স্থান থেকে আমাদের আর্কাইভে ঢুকে তা শুনতে পাবেন। এবার আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতে থাকছে বিশ্ব সংবাদ, এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতাদের পাঠানো দুটি রিপোর্ট। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে রয়েছে, আফগানিস্তানের ক্ষমতা দখল করে নিয়েছে তালেবান, এ সম্পর্কে ইরানের দৃষ্টিভঙ্গি নিয়ে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। এছাড়া বাংলাদেশে জিয়াউর রহমানের মাজার জিয়ারতকে কেন্দ্র করে পুলিশ ও বিএনপির মধ্যে সংঘর্ষ সম্পর্কে ঢাকা থেকে আমাদের প্রতিনিধি আব্দুর রহমান খানের একটি প্রতিবেদন। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ, আর সময় থাকলে আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানাগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তবে সবকিছুর আগে সর্বশেষ বিশ্ব সংবাদ। রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। প্রথমে সংবাদ শিরোনাম, আফগানিস্তানের নারী সহ সব চাকরিজীবীকে কর্মস্থলে ফিরে আসার আহ্বান জানাল তালেবান, সব পক্ষকে নিয়ে সরকার গঠন করা হবে বলে ঘোষণা। আফগানিস্তান যুদ্ধে আমেরিকার পরাজয়ের কথা পরোক্ষভাবে স্বীকার করলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, দিলেন অসংখ্য ভুলের স্বীকারোক্তি। বাংলাদেশের উত্তরাঞ্চলে উজান থেকে নেমে আসার ঢলে আরেক দফা বন্যার আশঙ্কা, প্লাবিত হতে শুরু করেছে যমুনার চরাঞ্চল ও নদীর তীরবর্তী এলাকা। এবং ভারতে জম্মু কাশ্মীরে অজ্ঞাত গেরিলা হামলায় আবারও বিজেপি নেতা নিহত। আসসালামু আলাইকুম, সংবাদ শিরোনামগুলো শুনলেন, এবার বিস্তারিত পরিবেশনে আছি আমি বাবুল আখতার। আফগানিস্তানের রাজধানী কাবুলের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার ঘোষণা দিয়েছে তালেবান। তারা ঘোষণা করেছে বিশৃঙ্খলার সুযোগে যারা জনগণের সম্পদ লুট করার চেষ্টা করছিল তাদেরকে আটক করা হয়েছে। তালেবান নেতৃত্বের পক্ষ থেকে আফগান কর্মকর্তা ও দায়িত্বশীল ব্যক্তিদের বাসভবনে অনুপ্রবেশ করা থেকে বিরত থাকতে তালেবান সদস্যদের প্রতি আহ্বান জানানো হয়েছে। এদিকে আফগানিস্তানের সরকারি কর্মকর্তা কর্মচারীদেরকে তাদের কর্মস্থলে ফিরে আসার আহ্বান জানিয়েছে তালেবান। কাতারের দোহায় তালেবানের রাজনৈতিক দপ্তরের উপপ্রধান আব্দুসালাম হানাফি সোমবার বলেছেন, সরকারি কর্মকর্তা কর্মচারী, বিদেশি কূটনীতিক ও সেনাবাহিনীর সদস্য সহ সরকারি কাজে নিয়োজিত সব চাকরিজীবী কোন ধরনের শঙ্কা ছাড়াই নিজ নিজ কর্মস্থলে ফিরে যান। এমনকি তিনি নারী চাকরিজীবীদেরও কর্মস্থলে ফিরে যাওয়ার আহ্বান জানান। হানাফি বলেন, কারোর প্রতি অবিচার করা হবে না এবং নারীরা তাদের হিজাব রক্ষা করে কর্মস্থল সহ সব কাজ স্বাভাবিকভাবে চালিয়ে যেতে পারবেন। এদিকে সকল আফগান পক্ষকে নিয়ে একটি নমনীয় ইসলামী সরকার গঠন করা হবে বলে ঘোষণা করেছে তালেবান। তালেবান মুখপাত্র সোহেল শাহিনের বরাত দিয়ে আফগান বার্তা সংস্থা শাফাকনা এ খবর দিয়েছে। শাহিন সোমবার বলেন, আফগানিস্তানে এখন যে সরকার গঠিত হবে তাতে শুধু তালেবান সদস্যরা থাকবে না, বরং সেখানে সব পক্ষের অংশগ্রহণ নিশ্চিত করা হবে। তিনি বলেন, আফগানিস্তানের বিখ্যাত সব রাজনৈতিক ব্যক্তিত্বকে নয়া সরকারে অন্তর্ভুক্ত করতে চায়
তালেবান। তালেবানের মুখপাত্র আরও বলেন, এতদিন ধরে আফগান সেনাবাহিনী ও পুলিশসহ সবগুলো নিরাপত্তা বাহিনীতে কর্মরত যে কেউ তার অস্ত্র সমর্পণ করে তালেবানে যোগ দেবে তার নিরাপত্তা নিশ্চিত করা হবে। 15 আগস্ট আফগানিস্তান থেকে সাবেক প্রেসিডেন্ট আশরাফ গনি পালিয়ে যাওয়ার পর কোনো কোনো সূত্র দেশটিতে একটি অন্তর্বর্তী সরকার পরিষদ গঠনের খবর দিয়েছিল, কিন্তু তালেবান নেতৃবৃন্দ ঘোষণা করেছেন তারা কোনো অন্তর্বর্তী সরকার বা পরিষদ মানেন না, তারা সরাসরি পরবর্তী সরকার গঠন করবেন। আফগান সরকারের পতন ও তালেবানের ক্ষমতায় আরোহণ সম্পর্কে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেছেন, আমাদেরকে সত্য স্বীকার করতে হবে, আমেরিকা গত 2 দশকে আফগানিস্তানে বহু ভুল পদক্ষেপ গ্রহণ করেছে। জো বাইডেন সোমবার হোয়াইট হাউসে দেওয়া ওই ভাষণে আফগানিস্তানে গত 20 বছরের মার্কিন সামরিক উপস্থিতির সময় তার দেশের অসংখ্য ভুলের কথা স্বীকার করেন। আফগানিস্তানের বর্তমান পরিস্থিতির জন্য যে আমেরিকা দায়ী সে কথাও মেনে নেয় জো বাইডেন। গত 2 দশকে আফগানিস্তানের ওপর মার্কিন দখলদারিত্বের ব্যাপারে অনুশোচনা প্রকাশ করে বাইডেন বলেন, আর কিছুদিন আফগানিস্তানে সেনা মোতায়েন করে রাখলে সবকিছু ঠিক হয়ে যেত এমন দাবি করে আমি আমেরিকার জনগণকে বিভ্রান্ত করতে চাই না। এ বক্তব্যের মাধ্যমে প্রকান্তরে আফগানিস্তান যুদ্ধে মার্কিন বাহিনীর পরাজয়ের কথা স্বীকার করে নিলেন জো বাইডেন। শ্রোতা বন্ধুরা, আপনার বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ভারতে 41 মিটার ব্যান্ডে। বাংলাদেশের উত্তরাঞ্চলে কয়েকদিনের ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে পদ্মা যমুনা অববাহিকায় আবারও এক দফা বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। যমুনার পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হলেও পানি বৃদ্ধি অব্যাহত থাকায় চরাঞ্চল ও নদী তীরবর্তী এলাকা প্লাবিত হতে শুরু করেছে। বিস্তারিত জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের বিশেষ সংবাদদাতা।
কয়েকদিনের ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে পদ্মা যমুনা অববাহিকায় আবারও এক দফা বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, শুক্রবার থেকে হঠাৎ করে যমুনা নদীতে পানি বাড়তে শুরু করে, যা বর্তমানে খুব দ্রুত বাড়ছে। যমুনার পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হলেও পানি বৃদ্ধি অব্যাহত থাকায় চরাঞ্চল ও নদী তীরবর্তী এলাকা প্লাবিত হতে শুরু করেছে। এতে পানিবন্দী হয়ে পড়েছে এসব এলাকার কয়েক হাজার মানুষ। সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ নাসিরউদ্দিন বলেন, আরও 2-1 দিন পানি বৃদ্ধি অব্যাহত থাকতে পারে বলে বন্যা পূর্বাভাস সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে। এদিকে মানিকগঞ্জের শিবালয় আরিচা পয়েন্টে যমুনা নদীতে গত 1 সপ্তাহে 41 সেন্টিমিটার পানি বেড়েছে। গাজীখালি, ইসামতি, ধলেশ্বরী ও কালীগঙ্গা নদীর পানিও বৃদ্ধি পাচ্ছে। এ কারণে মাঝারি বন্যার পূর্বাভাসের কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। মানিকগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মঈনউদ্দিন বলেছেন, উত্তরাঞ্চলের নদীগুলোর পানি বিপদসীমা অতিক্রম করেছে, যমুনা পয়েন্টেও প্রতিদিন পানি বাড়ছে। এভাবে পানি বৃদ্ধি পেতে থাকলে 2 বা 3 দিনের মধ্যে যমুনা পয়েন্টেও পানি বিপদসীমা অতিক্রম করবে, আর এ পয়েন্টে মাঝারি বন্যার আশঙ্কা রয়েছে। ওদিকে টানা বর্ষণে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা আর শিবগঞ্জে পদ্মা আর মহানন্দার পানি বেড়ে চলছে, ফলে সৃষ্ট বন্যা পরিস্থিতিতে অন্তত 50,000 পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। ওদিকে ফরিদপুরের আলফাডাঙ্গায় বুড়াইস ইউনিয়নের চর খোলাবাড়িয়া গ্রামটি এখন মধুমতির কড়াল গ্রাসে প্রায় ছিন্ন ভিন্ন হতে চলছে। সোমবার মধুমতি ভয়াবহ রূপ ধারণ করে। একই দিনে কয়েক ঘন্টার মধ্যে ওই গ্রামের 10টি পরিবারের ঘরবাড়ি গ্রাস করেছে। এছাড়াও উপজেলার পাচুরিয়া ইউনিয়নের বাসতলা বাজার এলাকা এবং টগরবন্দের বাজরা গ্রামটিও ভাঙনের শিকার হয়েছে। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
আবারও ফিরছি বিশ্ব সংবাদে। করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতির কারণে বাংলাদেশে এবার পবিত্র আশুরা উপলক্ষে সব ধরনের তাজিয়া মিছিল বন্ধের নির্দেশ দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। আগামী শুক্রবার পবিত্র আশুরা পালিত হবে। ধর্ম মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, 6 আগস্ট ধর্ম মন্ত্রণালয়ের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী দেশের বর্তমান প্রেক্ষাপটে সব ধর্মের ধর্মীয় প্রতিষ্ঠানে এর আগে আরোপিত বিধিনিষেধ বহাল থাকবে। একই সঙ্গে পবিত্র মহরম উপলক্ষে সব ধরনের তাজিয়া মিছিল, শোভাযাত্রা, মিছিল ইত্যাদি বন্ধ থাকবে। তবে যথাযথ স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব অনুসরণ করে প্রয়োজনীয় সব ধর্মীয় আচার অনুষ্ঠান প্রচলিত হবে। কারবালার শোক স্মরণে প্রতিবছর আশুরার দিনে পুরান ঢাকার হোসেনি দালান থেকে বিশাল তাজিয়া মিছিল বের করা হবে। জম্মু কাশ্মীরে অজ্ঞাত গেরিলা হামলায় বিজেপি নেতা জাভেদ আহমেদ দার নিহত হয়েছেন। আজ বিকেলে দক্ষিণ কাশ্মীরে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে ওই বিজেপি নেতা নিহত হন। এ সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন আমাদের কলকাতার প্রতিনিধি।
জম্মু কাশ্মীরে অজ্ঞাত গেরিলা হামলায় বিজেপি নেতা জাভেদ আহমেদ দার নিহত হয়েছেন। আজ মঙ্গলবার বিকেল 4:30 নাগাদ দক্ষিণ কাশ্মীরে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে ওই বিজেপি নেতা নিহত হন। গত এক সপ্তাহের মধ্যে এটি দক্ষিণ কাশ্মীরে বিজেপি নেতার দ্বিতীয় হত্যাকাণ্ড। বন্দুকধারীরা তার বাড়ির বাইরে গুলিবর্ষণ করলে তিনি নিহত হন। ওই ঘটনার পরে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে ওই বিজেপি নেতা মারা যান। গণমাধ্যমে প্রকাশ, 30 বছর বয়সী জাভেদ আহমেদ দার বন্দুকধারীদের হামলায় বেশ কয়েকটি গুলিতে বিদ্ধ হয়েছেন। বিজেপি নেতার হত্যার বিষয়ে দলের মুখপাত্র আলতাফ ঠাকুর কুলগামে দলের নেতার হত্যার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, জাভেদ আহমেদ দার দলের যুব নেতা এবং কুলগাম নির্বাচনী এলাকার দায়িত্বশীল ছিলেন। আলতাফ ঠাকুর দলের নির্বাচন ক্ষেত্রের সভাপতির হত্যাকাণ্ডকে বর্বর বলে অভিহিত করেছেন। তিনি হত্যাকারীদের ধরতে এবং তাদের কঠোর শাস্তি দেওয়ার জন্য পুলিশের কাছে আবেদন জানিয়ে বলেন, সন্ত্রাসীরা হতাশায় ভুগছে এবং নির্দোষদের টার্গেট করছে। নিরস্ত্র মানুষকে হত্যা করে কিছুই হবে না। প্রসঙ্গত, গত 9 আগস্ট অনন্তনাগ শহরে অজ্ঞাত গেরিলাদের গুলিবর্ষণের ফলে বিজেপির গ্রাম প্রধান গোলাম রসুলদার এবং তার স্ত্রী জওয়াহিরা বানো নিহত হয়েছিলেন। গোলাম রসুলদার কুলগাম জেলার বিজেপি কিষাণ মোর্চার সভাপতি ছিলেন এবং জেলার রেদোয়ানি গ্রামের সরপঞ্চ হিসেবেও দায়িত্ব পালন করছিলেন। তার স্ত্রীও একই সময়ে পঞ্চায়েতের সদস্য ছিলেন। ঘটনাস্থলে উপস্থিত না থাকায় গোলাম রসুলদারের ব্যক্তিগত নিরাপত্তা কর্মকর্তাকে সাসপেন্ড করা হয়েছে। বিজেপির দাবি, 2020 সালে তাদের 19 জন নেতা নিহত হয়েছে এবং গোটা কাশ্মীর জুড়ে বিভিন্ন সন্ত্রাসী হামলায় এ পর্যন্ত 21 জন নিহত হয়েছে। রাজ্যের বেশিরভাগ বিজেপি নেতাদের সরকার নিরাপত্তা দিয়েছে, কিন্তু তা সত্ত্বেও বিজেপি নেতাদের উপরে বন্দুকধারীদের হামলার ঘটনা বেড়েই চলেছে। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
বিশ্বসংবাদের এ পর্যায়ে আবারও আফগানিস্তান প্রসঙ্গ। চীন সরকারের আফগানিস্তান বিষয়ক বিশেষ প্রতিনিধি হু শিয়াং ইয়ং আফগানিস্তানের সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা করতে তেহরান সফরে এসেছেন। তিনি সোমবার তেহরানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফের সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আফগান পরিস্থিতির ব্যাপারে তার দেশের অবস্থান তুলে ধরে বলেন, বর্তমান পরিস্থিতিতে যুদ্ধ ও রক্তপাত এড়ানোর সবচেয়ে সহজ উপায় হচ্ছে অন্তর্বর্তী সমন্বয় পরিষদের মাধ্যমে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করা। সাক্ষাতে ইরান চীন কূটনৈতিক সম্পর্ক স্থাপনের 50 বছর পূর্তি উপলক্ষে তেহরান অভিনন্দন জানান চীনা বিশেষ প্রতিনিধি শিয়াও ইয়ং। তিনি আফগান পরিস্থিতির ব্যাপারে বেজিং সরকারের দৃষ্টিভঙ্গি তুলে আফগানিস্তানের প্রতিবেশী দেশগুলোর মধ্যে দেশটির ব্যাপারে ঘনিষ্ঠ সহযোগিতার আহ্বান জানান। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া মার্কিন দখলদার বিরোধী লড়াই বিজয়ের জন্য আফগানিস্তানের তালেবানকে অভিনন্দন জানিয়েছেন। টেলিফোনে তালেবানের রাজনৈতিক শাখার প্রধান মোল্লা আব্দুল গনি বারাদারের সঙ্গে আলাপকালে এ অভিনন্দন জানান হামাস নেতা। ইসমাইল হানিয়া বলেন, দখলদার মার্কিন সেনাদেরকে আফগান ভূখণ্ডে পরাজিত করার জন্য আমরা আফগানিস্তানের মুসলমানদেরকে অভিনন্দন জানাই। পাশাপাশি তালেবান আন্দোলন ও এর সাহসী নেতাদেরকে 20 বছরের লড়াইয়ে বিজয় লাভের জন্য অভিনন্দন জানাচ্ছি। ঐক্য, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির জন্য আফগানিস্তানের মুসলিম জনগণকে অভিনন্দন জানানোর পাশাপাশি হামাস জোর দিয়ে বলেছে যে আমেরিকা ও তার মিত্রদের দখলদারিত্বের বিরুদ্ধে ফিলিস্তিনের জনগণ যে লড়াই করছে তাও বিজয়ী হবে। শ্রোতা বন্ধুরা, আর এর সঙ্গে শেষ করছি রেডিও তেহরান থেকে আজকের বিশ্ব সংবাদ। সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। বিশ্বের সংবাদ শোনেন রেডিও তেহরান থেকে। আমন্ত্রণ জানাচ্ছে সংবাদ ভাষার অনুষ্ঠান দৃষ্টিপাতে। আফগানিস্তানের তালেবান গোষ্ঠী রাজধানী কাবুল সহ গোটা দেশের নিয়ন্ত্রণ নেওয়ার পর ওই দেশটির পরবর্তী সংকট নিরসনের বিষয়ে আন্তর্জাতিক কূটনৈতিক প্রচেষ্টা জোরদার হয়েছে। এ ব্যাপারে ইরানের দৃষ্টিভঙ্গি ও কূটনৈতিক তৎপরতার বিষয়ে অনেকেই জানতে চায়। এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পড়ে শোনাচ্ছেন সহকর্মী রেজন হোসেন।
আফগানিস্তানের তালেবান গোষ্ঠী রাজধানী কাবুল সহ গোটা দেশের নিয়ন্ত্রণ নেয়ার পর ওই দেশটির পরবর্তী সংকট নিরসনের বিষয়ে আন্তর্জাতিক কূটনৈতিক প্রচেষ্টা জোরদার হয়েছে। এ ব্যাপারে ইরানের দৃষ্টিভঙ্গি ও কূটনৈতিক তৎপরতা নিয়ে অনেকে জানতে চায়। ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ তেহরান সফরকারী আফগানিস্তান বিষয়ক চীনের বিশেষ প্রতিনিধি হু শিয়াও ইয়ং এর সাথে সাক্ষাতে আফগানিস্তানের বিষয়ে তেহরানের দৃষ্টিভঙ্গি তুলে ধরে বলেছেন, দেশটির বর্তমান স্পর্শকাতর পরিস্থিতিতে যে কোনো যুদ্ধ, সংঘাত কিংবা সহিংস পরিস্থিতি ঠেকানোর জন্য অন্তর্বর্তী সমন্বয় পরিষদের মাধ্যমে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়ার প্রতি ইরানের সমর্থন থাকবে। জারিফ আফগানিস্তানের প্রতিবেশী দেশগুলোতে বাস্তুহারা আফগান নাগরিকদের ঢল সামাল দেওয়াকে এই মুহূর্তের অন্যতম গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় বলে মন্তব্য করেন। বিশেষ করে করোনা মহামারীর এই সময়ে এ ধরনের পরিস্থিতি মোকাবেলা করা দুঃসাধ্য ব্যাপার বলে জানান জারিফ। এদিকে ইরানের প্রেসিডেন্ট সৈয়দ ইব্রাহিম রাইসি বলেছেন, আফগানিস্তানে স্থিতিশীলতা প্রতিষ্ঠায় ইরান সব রকম সহযোগিতা করবে। একই সঙ্গে তিনি ওই দেশটিতে সব পক্ষের মধ্যে জাতীয় সমঝোতা অর্জনে সহযোগিতা করার জন্য প্রতিবেশী সব দেশের অংশগ্রহণের উপর গুরুত্ব আরোপ করেন। প্রেসিডেন্ট রাইসি বলেন, ইসলামী ইরান বিশ্বাস করে আফগানিস্তানে নিরাপত্তা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় সে দেশের নেতৃবৃন্দের দৃঢ় ইচ্ছাশক্তি জরুরি। তিনি বলেন, ইরান অত্যন্ত সতর্কতার সঙ্গে আফগান পরিস্থিতির উপর নজর রাখছে এবং আমরা ওই দেশটির সঙ্গে সুপ্রতিবেশী সুলভ সম্পর্ক চাই। ইরানের প্রেসিডেন্ট আরও বলেন, আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের পর ওই দেশটিতে স্থায়ী শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠা এবং স্বাভাবিক জীবনযাত্রা ফিরিয়ে আনার সুযোগ তৈরি হয়েছে। ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানি বলেছেন, বর্তমান আফগান প্রতিরক্ষামন্ত্রীর জ্বালাময়ী বক্তব্য থেকে বোঝা যায় গত 20 বছরে যুক্তরাষ্ট্র আফগান সরকারে ব্যাপক প্রভাব বিস্তার করেছিল। শামখানি আরও বলেন, গত 40 বছরের ন্যায় এখনও আফগান জনগণের ইচ্ছার প্রতি আমাদের সমর্থন বজায় থাকবে। এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খাতিবজাদে বলেছেন, আফগানিস্তানে যেই ক্ষমতায় থাকুক না কেন, আফগানদের মাধ্যমেই সংকট সমাধানে ইরান সবসময় ওই দেশটির পাশে থাকবে।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pl। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
দৃষ্টিপাতে এবার বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশে জিয়াউর রহমান মাজারে সংঘর্ষে বিএনপির অর্ধ শতাধিক নেতাকর্মী আহত হয়েছে। এ নিয়ে ঢাকা পুলিশ ও বিএনপি নেতাদের পাল্টাপাল্টি দোষারোপ সম্পর্কে প্রতিবেদন পাঠিয়েছেন ঢাকা থেকে আমাদের প্রতিনিধি।
ঢাকা মহানগর বিএনপির নবগঠিত দুই কমিটির নেতাদের সঙ্গে কয়েক হাজার কর্মী আজ মঙ্গলবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরে পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী দলের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদনের জন্য জড়ো হলে সেখানে আগের থেকে মোতায়েন পুলিশ তাদের বাধা দেয়। এ সময় কর্মসূচিতে অংশ নেওয়া বিএনপির নেতাকর্মীদের সাথে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশের লাঠিপেটা, কাদারে গ্যাস ও রাবার বুলেটে বিএনপির অর্ধ শতাধিক নেতাকর্মী আহত হন। আহতদের মধ্যে ঢাকা মহানগর বিএনপি উত্তরের আহ্বায়ক আমানুল্লাহ আমান ও সদস্য সচিব আমিনুল হক রয়েছেন। এরপর বেলা 11টার দিকে উত্তরের নেতাকর্মীরা প্রতিবাদ মিছিল নিয়ে মাজারের দিকে যেতে থাকলে পুলিশ আরেক দফা কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ছোড়ে। এ সময় নেতাকর্মীরা এদিক ওদিক ছুটতে থাকে। পুলিশ ধাওয়া করে তাদেরকে চন্দ্রিমা উদ্যানের সীমানার বাইরে বের করে দেয়। এ সময় শেরেবাংলা নগর ও ফার্মগেট এলাকার আশেপাশের রাস্তায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়। বিক্ষুব্ধ কর্মীরা রাস্তায় নেমে বেশ কিছু যানবাহন ও ভাঙচুর করে। এ সময় মহানগরের বিএনপি উত্তরের আহ্বায়ক আমানুল্লাহ আমান গণমাধ্যমকে বলেছেন,
বিনা উস্কানিতে প্রথমে লাঠিচার্জ, তারপর টিয়ারসেল, তারপরে গুলি। সেই গুলিতে আমাদের বিএনপি ঢাকা উত্তর বিএনপির সদস্য সচিব আমিন হক সহ নেতা কর্মীরা অসংখ্য গুলিবিদ্ধ হয়েছে, অনেকে হসপিটালে গিয়েছে, অনেকে রাস্তায় পড়ে আছে।
পরে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নেতা কর্মীদের নিয়ে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তিনি অভিযোগ করেন, চন্দ্রিমা উদ্যানে বিএনপির পূর্ব নির্ধারিত শান্তিপূর্ণ কর্মসূচি বানচাল করতে পুলিশ অতর্কিত হামলা চালিয়েছে।
এই সরকার তাদের পায়ের তলে মাটি নেই, সম্পূর্ণ জনবিচ্ছিন্ন হয়ে গেছে, এই জন্যই তারা এই পুলিশ দিয়ে নির্যাতন করে, গুলি করে, লাঠিচার্জ করে তারা এই গণতান্ত্রিক আন্দোলনকে দমন করে রাখতে চায়। আমরা বিশ্বাস করি যে জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে এই সরকারকে পরাজিত করা সম্ভব হবে। সরকারের এবং পুলিশের এহেন নির্যাতনের তীব্র নিন্দা জানাচ্ছি।
পুলিশের তেজগাঁওয়ের ডিসি শহীদুল্লাহ গণমাধ্যমকে বলেছেন, বিএনপির নেতাকর্মীরা বিনা উস্কানিতে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেছে, আত্মরক্ষার্থে আমরাও ব্যবস্থা নিয়েছি।
আমাদের উপর বৃষ্টির মতো ইট নিক্ষেপ করছে, আমাদের পুলিশ আহত করছে, আমাদের অনেকে আহত, আমাদের এডিসি সহ আমরা নিজেরা আহত। আমাদের উপর যদি অনাকাঙ্ক্ষিত ভাবে হামলা করে, ইট পাটকেল নিক্ষেপ করে, আমাদের যদি মাথা ফাটায়, তা আমরা কি করতে পারি বলেন? আমাদের আত্মরক্ষার্থে কোনো কিছু করার সুযোগ আছে কিনা সেটা বলেন। অবশ্যই আমাদের আত্মরক্ষার্থে কিছু করতে হবে। তো
পুলিশের এমন অভিযোগের বিষয়ে ফখরুল বলেন, এটা সম্পূর্ণ মিথ্যা অভিযোগ। শান্তিপূর্ণ ভাবে ফুল দিতে এসেছিল নেতাকর্মীরা, সেখানে উস্কানির তো প্রশ্নই ওঠে না, বরং পুলিশই নেতাকর্মীদের উপরে হামলা চালিয়েছে। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
বলছিলেন আমাদের প্রতিনিধি। বিশ্ব সংবাদ শিরোনামগুলো আরও একবার। আফগানিস্তানের নারী সহ সব চাকরিজীবীকে কর্মস্থলে ফিরে আসার আহ্বান জানালো তালেবান। সব পক্ষকে নিয়ে সরকার গঠন করা হবে বলে ঘোষণা। আফগানিস্তান যুদ্ধে আমেরিকার পরাজয়ের কথা পরোক্ষভাবে স্বীকার করলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, দিলেন অসংখ্য ভুলের স্বীকারোক্তি। বাংলাদেশের উত্তরাঞ্চলে উজান থেকে নেমে আসা ঢলে আরেক দফা বন্যার আশঙ্কা, প্লাবিত হতে শুরু করেছে যমুনার চরাঞ্চল ও নদী তীরবর্তী এলাকা। এবং ভারতে জম্মু কাশ্মীরে অজ্ঞাত গেরিলা হামলায় আবারও বিজেপি নেতা নিহত। শ্রোতাবন্ধুরা আপনারা ভালো সুস্থ থাকুন এ কামনা করে রেডিও তেহরান থেকে আমি বাবুল আখতার আজকের মতো এখানে বিদায় চাইছি। খোদা হাফেজ। Thank you.